ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12:00, বাংলাদেশে রাত 10:00 আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হাজার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে 190 মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। 30 মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন যে তাঁর দীর্ঘদিনের উপদেষ্টা রন ক্লেনকে তিনি হোয়াইট হাউসে তাঁর চিফ অফ স্টাফ পদে নিয়োগ দিচ্ছেন। প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ক্লেন ভাইস প্রেসিডেন্ট বাইডেনের চিফ অফ স্টাফ হিসেবে কাজ করেছেন। তাছাড়া ওবামা 2014 সালে তাঁকে ইবোলা রোগ মোকাবিলা টিমের দায়িত্ব দিয়েছিলেন। গতকাল এক বিবৃতিতে বাইডেন ক্লেন সম্পর্কে বলেন, তার গভীর ও বিচিত্র অভিজ্ঞতা এবং সব রকমের রাজনৈতিক মতবাদের লোকের সঙ্গে তার কাজ করার দক্ষতাই হচ্ছে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফের জন্য খুবই জরুরি, বিশেষত এই মুহূর্তে যখন আমরা এই সংকটের মোকাবিলা করছি এবং আমাদের দেশকে আবার একত্রিত করার চেষ্টা করছি। ক্লেন তার এই নতুন নিয়োগকে আজীবনের সম্মাননা বলে বর্ণনা করেছেন। 20 জানুয়ারি তার অভিষেকের পর বাইডেন আমেরিকান সরকারের নিয়ন্ত্রণ গ্রহণের জন্য যখন পরিকল্পনা করছেন, সেই সময় তিনি অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন। এই উপদেষ্টারা সেই সব বিষয়ের সঙ্গে পরিচিত যা তাকে তার প্রশাসনের প্রথম দিকে মোকাবিলা করতে হবে। 3রা নভেম্বরের নির্বাচনে যিনি বিজয়ী বলে সংবাদ মাধ্যম বলছে, সেই বাইডেন সরকারের বিভিন্ন বিভাগের কার্যক্রম দেখার জন্য কয়েকজন উপদেষ্টার নামও ঘোষণা করেছেন। তিনি এর আগেই গত মঙ্গলবার জানিয়েছিলেন যে 26 নভেম্বর থ্যাংকস গিভিং ডে এর আগেই তিনি গুরুত্বপূর্ণ কিছু পদে নিয়োগের কথা ঘোষণা করবেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহের জাতীয় নির্বাচনে বাইডেনের কাছে তার বাজ্যত পরাজয় স্বীকার করছেন না এবং কিছু গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতামূলক অঙ্গরাজ্যে ফলাফল সম্পর্কে আইনি লড়াইয়ে লিপ্ত রয়েছেন। তেমন কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প দাবি করছেন যে ভোট প্রদান ও গণনায় অনিয়ম হওয়ায় তাকে এর মূল্য দিতে হচ্ছে। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের দক্ষিণাঞ্চলে আজ এক বোমা বিস্ফোরণে রেডিও ফ্রি ইউরোপ বা রেডিও লিবার্টির আফগান বিভাগ রেডিও আজাদের জন্য কর্মরত একজন সংবাদদাতা নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা জানিয়েছেন যে নিহত এই সংবাদদাতা ইলিয়াস দাই এবং তার ভাই ওই প্রদেশের রাজধানী লস্করগার প্রেস ক্লাবে যাবার সময় তাঁদের গাড়ির ওপর চৌম্বক শক্তি সম্পন্ন একটি প্রচণ্ড শক্তিশালী বোমা আঘাত হানে। এই বিস্ফোরণে তার ভাই, যিনি নিজেও একজন সাংবাদিক, আহত হন। দাই 1 দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র সরকারের বহির্দেশীয় সম্প্রচার রেডিও ফ্রি ইউরোপ রেডিও লিবার্টির জন্য হেলমান্দ থেকে প্রতিবেদন পাঠিয়ে আসছিলেন। আজ খুব ভোরবেলাকার লস্করগাহের এই বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি, তবে এই এলাকাটি প্রায় 1 মাস ধরে তালিবান বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত হয়ে এসছে। আফগান প্রেসিডেন্ট আশরফ গানি দাইর এই হত্যাকে আফগানিস্তানের শত্রুদের কাজ বলে এর নিন্দে করেছেন। তিনি বলেন, তারা তাদের জঘন্য অপরাধ লুকোনোর জন্য এবং সংবাদ মাধ্যমের সোচ্চার কণ্ঠ রোধ করার জন্য এই ঘৃণ্য অপরাধ চালিয়েছে। যুক্তরাষ্ট্র রেডিও আজাদের সাংবাদিকের এই হত্যার নিন্দে করেছে। কাবুলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রস উইলসন টুইট বার্তায় লেখেন, এটি হচ্ছে সংবাদ মাধ্যমের উপর আরেকটি আক্রমণ। সাংবাদিকদের উপর এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ঢাকার দুটি নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার উপনির্বাচন চলাকালে দুপুরের দিকে দুর্বৃত্তরা মাত্র 1 ঘন্টার ব্যবধানে নগরীর গুলিস্তান, মতিঝিল, শাহবাগ সহ বিভিন্ন এলাকায় অন্তত 6টি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরানোর পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গে এই প্রতিবেদনটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট গণনার দীর্ঘসূত্রিতার বিষয়টি তুলে ধরে বলেন, নির্বাচন সম্পর্কে বাংলাদেশের কাছ থেকে দেশটির অনেক কিছু শেখার আছে। বৃহস্পতিবার রাজধানী ঢাকার 18 নম্বর নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত উপনির্বাচনে নিজের ভোট প্রদান শেষে নুরুল হুদা সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করে বলেন, যুক্তরাষ্ট্রে যেখানে ভোট গণনা করতে 3-4 দিন সময় লাগে, সেখানে বাংলাদেশে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর মাধ্যমে 4-5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে ভোট গণনা করে তা কেন্দ্রে কেন্দ্রে ঘোষণা করে দেওয়া হয়। তিনি অবশ্য বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকেও বাংলাদেশের অনেক কিছু শেখার আছে।
আমাদেরও তো শিক্ষা আছে আমেরিকা থেকে, ইউরোপ থেকে, কোন সন্দেহ নাই, যে কোনো জায়গা থেকে ভালো শিক্ষা তো আমরা গ্রহণ করি। আর আমার একটা কথা, আমাদের কাছ থেকে শিক্ষা তো নেওয়া উচিত, কারণ আমেরিকা 4-5 দিনেও ভোট গণনা করতে পারে না, আর আমরা এই বন্ধুদের 4-5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেই। এই জিনিসটা তো আমেরিকায় নেই, তো এই তাদের প্রায় 250 বছরের গণতান্ত্রিক অভিজ্ঞতায়
6টি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরানোর পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। বাসে আগুন দেওয়ার ঘটনার পর শহরের নয়াপল্টন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি ঘিরে ফেলে পুলিশ ও মোতায়েন করা হয় ওয়াটার ক্যানন ও এপিসি। এছাড়াও পুলিশ কার্যালয়ের সামনে ও ভেতর থেকে বিএনপির অন্তত 10 জন নেতাকর্মীকে আটক করে। তবে এ সকল আগুনের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নাই। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে জঙ্গিদের বাড়বাড়ান্ত কমাতে গত 9 মাস ধরে মেঘালয়, অসম ও বাংলাদেশ সীমান্তে অভিযান চালাচ্ছে ভারতীয় সৈন্যরা। বিস্তারিত শুনুন আমাদের কলকাতা প্রতিবেদক পরমাশিস ঘোষ রায়ের কাছে।
ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে জঙ্গিদের বাড়বাড়ন্ত কমাতে গত 9 মাস ধরে মেঘালয়, অসম ও বাংলাদেশ সীমান্তে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বিভিন্ন প্রত্যন্ত প্রান্তে হানা দিয়ে জঙ্গিদের ঘাঁটিগুলি ধ্বংস করছে। এর ফলে প্রবল চাপে পড়েছে উলফা সহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যরা। বাধ্য হয়ে অনেকেই আত্মসমর্পণ করে সমাজের মূলস্রোতে ফেরার চেষ্টাও করছে। এবার সেই কাজই করল উলফার সেকেন্ড ইন কমান্ড দৃষ্টি রাজখোয়া। বর্তমানে সে সেনা গোয়েন্দাদের হেফাজতে রয়েছে এবং খুব তাড়াতাড়ি তাকে অসমে নিয়ে আসা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশে লুকিয়েছিল উলফা প্রধান পরেশ বড়ুয়ার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই জঙ্গি নেতা। কয়েক সপ্তাহ আগে সে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে বলে খবর পায় ভারতীয় সেনা গোয়েন্দারা। এরপর তার সন্ধানে মেঘালয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা এই বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রে কোভিড-19 সংক্রমণের এক নতুন রেকর্ড তৈরি হয়েছে। কোভিড ট্র্যাকিং প্রকল্পের উপাত্তে দেখা যাচ্ছে, গোটা যুক্তরাষ্ট্র জুড়ে একদিনেই নতুন করে 144,000 লোক এই রোগে সংক্রমিত হয়েছে, যা এর আগের দিনের 136,000 লোকের সংক্রমণের ইতিহাসও অতিক্রম করে গেছে। এই উপাত্তে আরও দেখা যাচ্ছে যে একদিনেই 65,638 জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর একদিন আগে এই সংখ্যা ছিল 61,964 জন। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রে কোভিড-19 মারা গেছে 1,421 জন এবং এ নিয়ে একনাগাড়ে 7 দিনে গড় মৃত্যুর সংখ্যা প্রতিদিন 1,000। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট সংক্রমিত রোগীর সংখ্যা 1,04,000 ছাড়িয়ে গেছে, যার মধ্যে 241,000 লোক মারা গেছে বলে জনস হপকিন্স ইউনিভার্সিটির উপাত্তে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় প্রায় 10,00,000 লোক কোভিড-19 সংক্রমিত হয়েছে, আর এরপরই হচ্ছে টেক্সাস অঙ্গরাজ্যের স্থান। হংকংয়ে গণতন্ত্রপন্থী বিধায়করা তাঁদের 4 জন সহকর্মীর বরখাস্তের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সেই শহরের আইন পরিষদের সদস্য পদ থেকে সকলেই একযোগে পদত্যাগের আগে এর বিরুদ্ধে চূড়ান্ত এক পদক্ষেপ নেন। পরিষদের অধিবেশন চলার সময় ওই পরিষদের অলিন্ডো থেকে ল্যাম চুক টিং প্রধান নির্বাহী ক্যারি ল্যামের নিন্দে জানিয়ে একটি ব্যানার তুলে ধরেন। আইন পরিষদের গণতন্ত্রপন্থী চারজন সদস্যকে সরকার অযোগ্য ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই গতকাল 15 জন গণতন্ত্রপন্থী বিধায়ক একযোগে পদত্যাগ করার সংকল্প প্রকাশ করেন। চীনের আইন পরিষদ এই সিদ্ধান্ত জানানোর পর আদালতে শরণাপন্ন না হয়েই হংকং সরকার যে কোনো বিধায়ককে অযোগ্য বলে ঘোষণা করতে পারে যদি তাকে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি মনে করা হয়, তখনই সেখানকার সরকার এই ব্যবস্থা নেয়। এই বিধায়কদের অযোগ্য ঘোষণার বিষয়টিকে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমী রাষ্ট্র সমালোচনা করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন যে এই পদক্ষেপে এটাই প্রমাণিত হয় যে বেজিং এর কমিউনিস্ট সরকার নির্লজ্জভাবে তার আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং হংকংয়ে একদলীয় স্বৈরশাসনের সম্প্রসারণ ঘটাতে তারা প্রতিজ্ঞ। ওই চারজন বিধায়ককে বরখাস্ত করা এবং এর প্রতিবাদে আরও 15 জন বিধায়কের পদত্যাগের কারণে 70 আসন সম্বলিত সেখানকার আইন পরিষদে এখন কেবল বেজিং পন্থী বিধায়করাই রয়ে গেছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 19 ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের তরফে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে 14 নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছিল। উল্লেখ্য যে বাংলাদেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একদিন আগে আগামী বছরের SSC ও SSC পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে 14 নভেম্বর পর সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। ওদিকে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 13 জন, এ নিয়ে মারা গেলেন 6,140 জন। একই সময়ে নমুনা পরীক্ষা করা হয় 17,112, এর মধ্যে শনাক্ত হয়েছেন 1,845 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.78%, মৃত্যুর হার 1.44%, সুস্থতার হার 80.78%। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মতিউর রহমান চৌধুরীর আরেকটি রিপোর্ট।
নিরাপত্তা বিশ্লেষক সাফকাত মুনির মনে করেন, জো বাইডেনের জমানায় ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে, কারণ দুদেশেরই এখানে স্বার্থ রয়েছে। বিশেষ করে ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। নয়া প্রশাসনের সঙ্গে এখনই বাংলাদেশকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশকে তার ভূ কৌশলগত, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি হিসাবে উদীয়মান সেটা মার্কিন সরকার ও জনগণের কাছে নতুনভাবে উপস্থাপন করতে হবে।
বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বর্তমানে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং দক্ষিণ এশিয়ার একটি দেশ হিসাবে তথা ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ, এবং যেহেতু বঙ্গোপসাগরে ভূ রাজনৈতিক গুরুত্ব দৈনন্দিন বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে বাংলাদেশের ভূ রাজনৈতিক ভূ কৌশলগত গুরুত্ব আগের থেকে এখন অনেক বেশি। তাই আমরা আশা করছি বাইডেন প্রশাসনের সময়ও বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে সহযোগিতা, যে এনগেজমেন্ট, তা অব্যাহত থাকবে এবং আরো বৃদ্ধি পাবে। আমি আবারও বলছি যে ট্রাম্প প্রশাসনের সময় কিছুটা আমরা দেখেছিলাম একটা প্রবণতা ছিল বিশ্বের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটু গুটিয়ে নেয়া। আমরা যদি লক্ষ্য করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতি যে কেন্দ্রস্থল পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ স্টেট ডিপার্টমেন্ট, সেটা কিন্তু অনেকাংশে আগের মতো ওরকম প্রভাবশালী বা ক্ষমতাবান তারা ছিলেন না। কিন্তু এখন যদি আমরা জো বাইডেনের ইশতেহারের দিকে তাকাই, তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে কূটনীতি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দু, এবং সেক্ষেত্রে আমরা মনে করছি যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের সাথে, বিশেষত বাংলাদেশের সাথেও নতুন ভাবে বাইডেন প্রশাসন আবার এঙ্গেজ করতে চাইবে। এবং ইন্দো প্যাসিফিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল এখন যুক্তরাষ্ট্রের জন্য, সেখানে বাংলাদেশের গুরুত্ব আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
শাফকাত মনিরের ধারণা বা বিশ্বাস, বাইডেন প্রশাসন রোহিঙ্গা সংকট সমাধানে নতুন কিছু উদ্যোগ গ্রহণ করতে পারেন, তার কারণ হচ্ছে এবছরের মার্চে জো বাইডেন একটি প্রবন্ধ লিখেছেন, সেটা যদি আমরা বিশ্লেষণ করি সেখানে কিন্তু তিনি পরিষ্কার বলেছেন মানবাধিকার, গণতন্ত্র, দুর্বলের প্রতি সবলের অত্যাচার, এই বিষয়গুলোকে পরিহার করার আহ্বান জানাবেন। তিনি বলেন এখনই বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে, আমাদের উচিত হবে বাইডেন প্রশাসনের সঙ্গে একদম উষালগ্নে যোগাযোগ স্থাপন করা, যাতে আমরা আমাদের সমস্যাগুলোকে বলিষ্ঠভাবে তুলে ধরতে পারি। বিশ্বকে বুঝতে হবে বাংলাদেশ এই বিশাল জনগোষ্ঠীকে জায়গা দিয়েছে, যা নিঃসন্দেহে একটি দৃষ্টান্তমূলক ব্যাপার। তিন বছর ধরে বাংলাদেশে রয়েছে নানা সমস্যাও তৈরি করছে, দ্রুত যাতে এরা দেশে ফিরে যেতে পারে এই জন্য যুক্তরাষ্ট্রের একটি ভূমিকা রয়েছে বলে মনে করেন এই আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। চীনের সঙ্গে বাইডেন প্রশাসনের সম্পর্ক কেমন হবে জানতে চাইলে শাফকাত মনির বলেন এ বলাটা খুবই দুষ্কর, যদিও প্রতিটি নতুন প্রশাসন চায় চমক সৃষ্টি করতে। ধারণা করা যায় বাইডেন প্রশাসন চাইবে চীনের সঙ্গে সম্পর্কটা যে একটা হোস্টাইল লেভেলে আছে সেটা থেকে তাপমাত্রা কিছুটা কমাতে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
ভয়েস অফ আমেরিকার বেতার তরঙ্গে উপস্থিত আমি সরকার কবিরউদ্দিন স্কাইপের মাধ্যমে, এবং এই স্কাইপের মাধ্যমেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের স্প্রিংফিল্ড থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক বাকের আহমেদ সিদ্দিকি। ডক্টর বাকের সিদ্দিকির সঙ্গে আমরা কথা বলবো বিশেষ করে অর্থনীতি নিয়ে, যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং করোনা ভাইরাস তাড়িত অর্থনীতি নিয়ে। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্সির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবার কথা এখন থেকে নিয়ে প্রায় সোয়া দু মাস বাদে, প্রথমত প্রতি চার বছর অন্তর 20 জানুয়ারি এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে রাজনৈতিক তৎপরতা লাগাতার চলছে, সেই সঙ্গে ভোট গণনা এখনো কোনো কোনো রাজ্যে চলছে। তো ডক্টর বাকের আহমেদ সিদ্দিকি, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে বর্তমানে করোনা তাড়িত, রাজনীতি তাড়িত অর্থনীতির অবস্থাটা ঠিক কি রকম যুক্তরাষ্ট্রে?
ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রান্ত করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে।
জি,
24 ঘন্টায় 2 লাখেরও বেশি লোক করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো 1,23,00,000 লোকের, তার ঊর্ধ্বে। এ যাবৎ 2,39,000 এরও বেশি করোনায় মৃত্যুবরণ করেছে গত 24 ঘন্টায়। আরো মানে দুর্ভাগ্য খবর হচ্ছে যে গত 24 ঘন্টায় 1,535 জন মৃত্যুবরণ করেছে, এবং গত এক সপ্তাহে, অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি প্রথমে যে করোনার যে প্রকোপ, এর যে ইফেক্টটা দেশের উপরে, এর প্রকোপ আর বেড়েই চলছে, সেটা প্রভাবটা অর্থনীতির উপর অবশ্যই পড়বে, এবং সেটা আমরা দেখে আসছি। কিন্তু এই এই যে আনসার্টিনিটা থেকে গেল, সেটার কারণে 2021 সাল কিভাবে চলবে এ নিয়ে অনেক অনেক রকম জল্পনা কল্পনা চলছে। তবে একটা জিনিস আশার বিষয় হচ্ছে যে এর মধ্যে করোনা ভাইরাসের যে টিকা, ভ্যাকসিনের যে এসেছে, সেটার কারণে অর্থনীতিতে ইতিমধ্যেই একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখা দিয়েছে, বিশেষ করে শেয়ার বাজারে।
জি, আমরা জানি যে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের এই আক্রমণ শুরু হবার আগে পর্যন্ত কর্মসংস্থান পরিস্থিতি বেশ ভালোই চলছিল এবং অর্থনীতিও মোটামুটি ঠিকই ছিল। তো করোনা ভাইরাসের এই আক্রমণের পর থেকে নিয়ে কর্মসংস্থান পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে, কর্মতৎপরতা কমে যায়, হ্রাস পায় এবং অর্থনীতিও খুব শ্লথ হয়ে পড়ে এবং কোনো কোনো জায়গায় অর্থনীতি দারুণভাবে বিপর্যস্ত হয়েছে। তো এই রকম পরিস্থিতি এখনো চলছে এবং যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্সির শপথ গ্রহণের আগে পর্যন্ত এরকম পরিস্থিতি কি চলবে বলে আপনি আশঙ্কা করছেন?
না, তবে মনে করি যে 2021 সালের যে অর্থনৈতিক অবস্থা সেটা এক নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন আসছে তাদের যদি সফল একটা করোনা ভাইরাস প্রতিরোধের পলিসি খুবই শক্তভাবে উপস্থাপন করতে পারে এবং তার ফলে যদি এই ভাইরাসের প্রকোপটা দেশব্যাপী কমে আসে এবং সেটা একটা পজিটিভ দিক হবে। আর এদিকে যেটা হচ্ছে যে এই কারণে ভ্যাকসিন টিকা আসার কারণে যে পজিটিভ এফেক্টটা দেখা দিয়েছে দেশে সেটা হচ্ছে যে ইনভেস্টর ক্লাস তারা অনেক আশাবাদী যে করোনা ভাইরাসের প্রকোপটা কমে আসবে, যার জন্য অর্থনীতি চাঙ্গা হওয়ার সুযোগ হয়ে গেল আরো বেশি। অন্যদিকে যেটা হচ্ছে যে আমরা যে ইকোনমিক রিকভারি যেটা চলছে স্লো, মানে গতিটা স্লো কিন্তু কিছুটা পজিটিভ দিক দেখা যাচ্ছে। আমরা যদি রিসেন্ট যে এই সপ্তাহের যে জবস রিপোর্ট, চাকরির যে রিপোর্ট ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো দিক সেটা, এবং নতুন প্রেসিডেন্টের জন্য এটা একটা পজিটিভ দিক বলা যেতে পারে যদি এটা কন্টিনিউ করে, যদিও করোনা পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে এখনো সময় লাগবে, পুরোপুরি সেই অবস্থায় এখনো ফিরে আসেনি অর্থনীতি, এর জন্য সময় লাগবে। এদিকে বিভিন্ন সংস্থা যে প্রজেকশনটা করেছে তাতে দেখা যাচ্ছে যে হয়তো অর্থনীতি 2021 সালে 3.5 মানে 3.5% বা এর বেশি গ্রোথ হতে পারে ফার্স্ট কোয়ার্টারে, কিন্তু এর পরেও করোনা পূর্ব অবস্থায় ফিরে আসতে আগামী বছরের মাঝামাঝি বা তার আগে সম্ভব হবে বলে মনে করছেন না অধিকাংশ বিশ্লেষক। হ্যাঁ, যে নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন আসবেন সেখানে এক মানে কি কি নেতিবাচক দিক আমি বলি আগে, একটা হচ্ছে যে রাজনৈতিক অবস্থা ওয়াশিংটন, প্রেসিডেন্ট বাইডেন এবং সেনেট যদি বিপরীত দিকে থাকে, সেনেট খুব সম্ভব এখন পর্যন্ত সেখানে রিপাবলিকানদের মেজরিটি থাকছে, কিন্তু জর্জিয়ার নির্বাচনে যদি ডেমোক্রেটরা সফল হতে পারে দুটো সেনেট সিটে তাহলে ডেমোক্রেটদের মেজরিটি আসবে। সে কারণে তার যে প্যাকেজ হচ্ছে সেটা কতদূর তুমি সফল হবেন সে নিয়ে সন্দেহ আছে। তবে সেনেট মেজরিটি লিডার মিচ ম্যাককনল যেটা ইঙ্গিত দিয়েছেন যে একটা স্টিমুলাস প্যাকেজের, কিন্তু যেহেতু ভ্যাকসিন এবং জবস রিপোর্ট এর প্রেক্ষিতে উনি বলতে চাচ্ছেন যে প্যাকেজটা আরো ছোট হতে হবে, যেটা ডেমোক্রেট বা বাইডেন বা ডেমোক্রেটিক পার্টি যেটা চাচ্ছে তার চেয়ে অনেক কম, সেক্ষেত্রে এটার ইম্প্যাক্ট অর্থনীতির উপর কতটুকু পড়বে সে নিয়েও সন্দেহ আছে।
অর্থনীতিবিদ বিশিষ্ট অর্থনৈতিক উপদেষ্টা অধ্যাপক বাকের আহমেদ সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে দাঁড়া এই অনুষ্ঠান শুনলেন দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমার সহকর্মী সেলিম হোসেন আমাকে এই অনুষ্ঠানের পরিকল্পনায় আয়োজনে উপস্থাপনায় সম্পাদনায় সহযোগিতা করলেন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভবিষ্যতে আবার কথা হবে। সালাম, নমস্কার, শুভরাত্রি।
আজকের নারী কণ্ঠে সঞ্জনা ফিরোজ তার প্রতিবেদন নিয়ে আসছেন, আসুন তার কাছে বিস্তারিত শুনি।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি নারীকণ্ঠের আজকের অনুষ্ঠানে। আজ আমরা এই নারীকণ্ঠ অনুষ্ঠানের এই পর্বটি উৎসর্গ করেছি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত নারী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে। একসঙ্গে অনেকগুলো ইতিহাস তিনি গড়েছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ইতিহাস রচনা করেছেন প্রথম নারী হিসেবে এই পদে জয়ী হয়ে। জয়ের পর ডেলাওয়্যারের চেস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কামালা হ্যারিস বলেন, তিনি বলেন, আমি এই অফিসে প্রথম মহিলা হতে পারি, তবে শেষ নই। 56 বছর বয়সী হ্যারিস এবং প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রথম কৃষ্ণাঙ্গ এবং ভারতীয় আমেরিকান মহিলা হিসেবে নির্বাচিত করার জন্য ভোটারদের ধন্যবাদ জানান। ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার বারবারা পেরি বলেন, তিনি বলছিলেন, আমাদের সুপ্রিম কোর্টে নারী ছিল। আমরা প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে ন্যান্সি পেলোসিকে পেয়েছি, কিন্তু কার্যনির্বাহী শাখায় কখনো আমাদের কোনো নারী ভাইস প্রেসিডেন্ট ছিল না। এখনো প্রেসিডেন্ট নেই। শুধু তাই নয়, ভিন্ন বর্ণের অভিবাসী অভিভাবকদের সন্তান যারা উন্নত জীবনের জন্য এই দেশে এসেছিলেন, এমন অভিভাবকদের সন্তান এই পদে জয়ী হয়েছেন। ভারতীয় মা এবং জ্যামাইকান বাবার কন্যা কামালা হ্যারিস ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে বেড়ে ওঠেন, যে স্কুলে বর্ণবাদী একীকরণের চেষ্টার অংশ হিসেবে শিশুকালে তাকে আলাদা করা হয়েছিল, এখন সেখানেই তার একটি ম্যুরাল রয়েছে। তিনি অনেক নারীর পথপ্রদর্শক। স্বপ্ন এখন আর স্বপ্ন নয়, বাস্তব, সেটি তিনি নারীদের বিশ্বাস করিয়েছেন। ওয়াশিংটন ডিসির একটি কৃষ্ণাঙ্গ কলেজ হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রী ছিলেন কামালা হ্যারিস। 2004 সালে প্রথম সান ফ্রান্সিসকোর কৃষ্ণাঙ্গ প্রসিকিউটর হন এবং পরে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ শুরু করেন। ব্ল্যাক লাইভস ম্যাটার বিক্ষোভ চলাকালীন কিছু প্রগতিশীল লোক তার বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন। তারা বলেন যে হ্যারিস বেশ কঠোর প্রসিকিউটর ছিলেন, মৃত্যুদণ্ডের বিরোধী অবস্থান নিয়েছিলেন এবং দুর্বৃত্তের জন্য পুলিশকে জবাবদিহি করতে ব্যর্থ হন। তিনি সর্বপ্রথম ক্যালিফোর্নিয়াতে ইতিহাস গড়েন যখন তিনি যুক্তরাষ্ট্রের সেনেটে নির্বাচিত হন। ইউনিভার্সিটি অব টেক্সাসের শ্যানন বো ব্রায়ান বলেন, তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে লোকেরা দেখে যে তাদের মতো দেখতে একজন শীর্ষ ক্ষমতায় রয়েছেন। হ্যারিস, যিনি প্রায় একজন চাচি সৎমা হিসেবে তার ভূমিকা সম্পর্কে কথা বলে থাকেন, তার স্বামী আইনজীবী ডগ এমহফ, যিনি দ্বিতীয় ব্যক্তি হোয়াইট হাউসের ইতিহাসে সম্পূর্ণ নতুন অবস্থানে আসীন হতে যাচ্ছেন। যদিও ভাইস প্রেসিডেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রয়োজন হলে প্রেসিডেন্টের যে কোনো সাহায্যে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকা, বিশ্লেষকরা বলছেন হ্যারিস তার ঐতিহাসিক অর্জনকে কাজে লাগাবেন। ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার বারবারা পেরি বলেন, তিনি যুক্তরাষ্ট্রে প্রতিনিধিত্বকারী একজন প্রেসিডেন্ট হতে পারেন, তবে আমি মনে করি তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াবেন দেখানোর জন্য যে তিনি কি কি কাজ করছেন। হোয়াইট হাউসে এই গুরুদায়িত্ব পাওয়ার জন্য ভারতের বিভিন্ন মন্দিরে তার জন্য প্রার্থনা করা হয়, আর হয়তো এত মানুষের ভালোবাসার জোরেই তিনি পেরেছেন ইতিহাস সৃষ্টি করতে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দা সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners. So we speak a little slower, and we use words and phrases especially written for people learning English.
Today on the program, you will hear from Jill Robbins and Brian Lynn. Later, we will present our American history series, The Making of a Nation. But first, organizers of the Tokyo Olympics say they will have measures in place next year to limit the spread of the coronavirus. The Olympics were set to take place this past summer, but were delayed until 2021 because of the virus. Little is known about how the virus affects the long-term health of individuals who are already infected, including athletes. South African researchers are leading an international effort to try to find answers. Vinda Nel, a South African runner, has recovered from COVID-19, the disease caused by the virus. Nell told VOA that she is happy to be running again in preparation for the Tokyo Olympics.
It was about 2 to 4 weeks that I've took it very slowly with the training, checked my heart rate every training session, and from there I actually went into full program and I feel stronger, and actually fully recovered right now.
Martin Schwellness is a professor of sport and exercise medicine at the University of Pretoria. He directs the university's Sport, Exercise Medicine, and Lifestyle Institute. Schwellness is leading a group of scientists in setting guidelines for doctors who treat athletes recovering from serious respiratory infections, including the coronavirus. The Sport, Exercise Medicine, and Lifestyle Institute launched the International AWARE Research Study as part of this work. The project includes information from the COVID-19 Recovery Clinic for athletes. Schwellness says COVID-19 seems to affect many different organ systems.
In the returning to sport, it could result in medical complications. And to date, we don't really know what these are for COVID. And so the focus of the project is to investigate what happens in the athlete when they've had COVID and how does the body heal and respond.
The project uses an online questionnaire to gather information from any person training for 3 hours a week who had serious respiratory infections, including COVID-19. Those recovering from the disease can join the COVID-19 Recovery Clinic for help returning to sports. Marcel Justa is both an athlete and a medical doctor. He joined the clinic after he recovered from COVID-19, which he caught from a patient. Justa told VOA that he has done all expected of him so that he could return to training. He adds that he is required to tell doctors how he feels following physical exercise. The research examines COVID-19's effect on all organ systems. Early findings show that athletes who have had COVID-19 find low-intensity exercise to be harder and recovery time much longer than from other respiratory infections. Kelly Muller is a rehabilitation specialist at the University of Pretoria's SEMLE. She says evidence-based guidelines should help recovering athletes to better and more safely prepare for the Olympic Games.
If an athlete does happen to contract COVID-19, it would be really important and really valuable for the coaches and medical professionals to have evidence-based advice to guide that athlete back to their performance in the shortest time possible.
For Venda Nell and other athletes recovering from the infection, the research could help them come home from Tokyo as Olympic champions.
Gina Galia of Indonesia says a stranger's visit to her house led to a campaign to help students affected by the coronavirus pandemic. Galia remembers when a garbage collector came to her house in Jakarta, the Indonesian capital. The man asked if she had an old mobile phone his children could use to get on the internet. He said it does not matter if it is the ugly one, as long as his children can use it for learning from home, she said. I thought there must be many people who need second-hand mobile phones out there. Galia works for a national newspaper. Shortly after the pandemic hit Jakarta, she and 11 other journalists organized a group to provide food and money to needy people. They started hearing from parents who wanted their children to study online, but lacked a way to use the internet. Galia thought of her meeting with the garbage collector when she and her group decided to provide mobile phones to poor students. Many of these children were not able to do face-to-face learning when the new school year started in July. When the journalists announced their campaign through social media, the reaction was overwhelming. Many people donated second-hand phones, while others gave cash donations. As of November, the journalists had collected more than 200 mobile phones and donations of more than $35,000. They used the money to buy more phones. They also paid for internet use for those needing it. Currently, nearly 300 phones have been given to students in and around Jakarta, as well as to distant areas like Papua, the country's most eastern province. Helping students take part in online schooling brings happiness to Galia and her friends. We really hope the mobile phones can be used as much as they can during the pandemic, she said. Haisa Levy is a 16-year-old high school student in Depok, West Java. He now attends online classes in the morning. His father, Denny Sayuti, had been loaning his mobile phone to his son for his studies. But that meant Sayuti could only do his work as a motorcycle taxi driver for part of the day. Sayuti wrote to Galia's group in August. His family received a mobile phone a month later. Sayuti believes that his son can now do better with his online studies. Now I see him more comfortable, and he can directly reach out to his friends and teacher, Sayuti said. Kairan Ruby Almagribi had also been using his father's mobile phone to attend 3 video calls a week with his teachers and get homework. But the 11-year-old boy sometimes sent his homework late, because he had to wait for his father to return from work in order to get back online. For the first time in his life, Magribi was falling behind in his studies. He also had to take care of his sick mother. This was making him feel pressured. But a big smile appeared on his face when he received the mobile phone sent by Galia's group. I will use the phone to do online school every day, Magribi said. I'm Jill Robbins.
four astronauts arrived at the John F. Kennedy Space Center in Florida on Sunday to prepare for a trip to the International Space Station. An airplane brought the astronauts to Kennedy from the U.S. Space Agency's training center in Houston, Texas. The three Americans and one Japanese are set to leave for the ISS Saturday night, if weather conditions permit. The flight will be the second crew launch for SpaceX, a private company working with NASA to carry astronauts to space. The first SpaceX flight in May 2020 made history. It was the first time a private company had launched astronauts into Earth's orbit. SpaceX built and operated the Falcon 9 rocket and Crew Dragon spacecraft that carried two NASA astronauts to the space station. The crew, astronauts Robert Behnken and Douglas Hurley, returned to Earth in August after a two-month stay. A Crew Dragon spacecraft carried by a Falcon 9 rocket will again transport the astronauts on the next mission. This time, the four astronauts are expected to spend about 6 months on the ISS. The crew includes Americans Michael Hopkins, Victor Glover, and Shannon Walker. Also making the trip is Soichi Noguchi of Japan's Aerospace Exploration Agency. Hopkins is a 51-year-old Air Force colonel from Missouri. He will be flying to the space station for his second time. He first traveled to the ISS in 2013 and spent a total of 166 days in space. Walker is a 55-year-old physicist from Houston. The upcoming flight will be her second trip to the space station. Her first came in 2010, when she spent 163 days in space. Walker's husband, retired NASA astronaut Andrew Thomas, helped build the ISS. Glover is a 44-year-old Navy commander from Los Angeles. This will be his first space mission. He will be the first African-American to move into the ISS for an extended stay. The 55-year-old Noguchi will be making his third trip to the space station. His longest visit came in 2010, when he spent 161 days on the ISS and served as flight engineer. Dragon will be Noguchi's third transportation vehicle for getting to space. In the past, he flew on a U.S. space shuttle and Russia's Soyuz spacecraft. The astronauts named their Dragon spacecraft Resilience to note the many challenges Americans have faced in 2020. These include the coronavirus health crisis, protests against racial injustice, and a difficult presidential campaign season. It's been a tough year for everybody for a lot of different reasons, crew commander Mike Hopkins said after arriving in Florida. We felt like if the name of our vehicle could give a little hope, a little inspiration, put a smile on people's face, then that is definitely what we wanted to do. SpaceX officials say the company expects to launch seven Dragons over the next 14 months. 3 to carry astronauts, and 4 for transporting supplies. I'm Brian Lynn.
To help protect yourself against the new coronavirus, wash your hands for 20 seconds with soap and water before you eat, after using the toilet, and after touching anything many other people touch, like a seat on a public bus. If you cannot wash your hands with soap and water, use an alcohol-based hand sanitizer that contains at least 60% alcohol. Taking these steps can help prevent not only the new coronavirus disease, but also colds, flu, and other viruses. For more information, visit the following websites: the World Health Organization at www.who.int, or the Centers for Disease Control and Prevention at www.cdc.gov.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. By the summer of 1862, the American Civil War had been going on for more than a year. The Union had won some battles. The Confederacy had won others. But neither side was in a position to win the war. President Abraham Lincoln needed a major victory. He was losing the support of both politicians and the public. A major victory would not only help him that way, it would also make it easier for him to make an important announcement. For a number of months, he had been planning an announcement about the black people held as slaves in the South. Today, Kay Gallant and Harry Monroe tell about Abraham Lincoln's Emancipation Proclamation.
At the end of August 1862, Confederate troops, under the command of Robert E. Lee, defeated the main Union army at Manassas, Virginia. The battlefield was less than 50 kilometers from Washington. The year before, Confederate troops had sent the Union army fleeing from that same battlefield. Now, they had done it again. With this latest victory, General Lee decided on a major move. He would carry the war into the northern states. Lee took his army of 60,000 men across the Potomac River into Maryland. He ordered some of his men to capture the Union position at Harper's Ferry. He moved the others to Sharpsburg, a town on the Potomac River. He put his men into position along Antietam Creek, just outside of town. His lines extended almost 3 kilometers. There, at Antietam, he would make his stand. He was still close enough to Virginia to withdraw if the Union force following him proved too strong.
The Union force arrived in the middle of September. It did not attack immediately. It spent one full day getting into position along Antietam Creek, across from the Confederate Army. It attacked the following day at sunrise. The Union General George McClellan planned to attack all along the Confederate line at the same time, but this did not happen. First, Union troops attacked one end of the line, which extended into a field full of tall corn plants. Then they attacked the center of the line, which was in an old, deeply sunken road that gave it good protection. Finally, they attacked at the other end of the line. For each northern attack, General Lee was able to move men to where they were needed. The northern troops got within 25 meters of the Confederate line, but they could not break through anywhere.
On the first day of battle at Antietam, Lee lost 25% of his men. On the second day, the two armies faced each other without firing. They were too tired to fight. As they rested, however, fresh Union soldiers moved into position. Lee knew they would attack with full force the next day. He knew he could not win. Sadly, he ordered his men back to Virginia. It was now clear Antietam was a northern victory. It was not a complete victory. The Union Army could have chased the Confederate Army and destroyed it. But General McClellan did not do this. He was satisfied that he had stopped the invasion.
In Washington, President Lincoln welcomed the news. He had waited a long time for a northern victory. A few days after the battle, Lincoln held a special meeting with his cabinet. He talked about the Declaration on Slavery, which he had prepared. It would free Negro slaves in the rebel states of the South. "As you remember," he said, "I put the Declaration aside several weeks ago until I could issue it supported by a military victory. The action of the army against the rebels has not been exactly what I should have liked, but the rebels have been driven out of Maryland, and Pennsylvania is no longer in danger of invasion." President Lincoln said he thought the time was right to announce the Emancipation Proclamation. The cabinet made some minor changes in the document, and Lincoln signed it.
Newspapers printed the proclamation. This is what it said.
"I, Abraham Lincoln, President of the United States and Commander-in-Chief of the Army and Navy, do hereby declare that on the first day of January, 1863, all persons held as slaves within any state then in rebellion against the United States shall then become and be forever free. The government of the United States, including the military and naval forces, will recognize and protect the freedom of such persons, and will interfere in no way with any efforts they may make for their actual freedom."
President Lincoln had tried to keep the question of slavery out of the Civil War. To him, there was just one reason for fighting: to save the Union. Nothing meant more to him than preventing the nation from splitting up. Lincoln feared that the issue of slavery would weaken the Northern war effort. Many men throughout the North would fight to save the Union. They would not fight to free the slaves. Lincoln also needed the support of the four slave states that did not leave the Union: Delaware, Kentucky, Maryland, and Missouri. He could not be sure of their support if he declared that the purpose of the war was to free the slaves. As Lincoln waited for a Union victory to announce his Emancipation Proclamation, he wrote a letter to the New York Tribune newspaper. The letter was to prepare the public for what was to come. This is what Lincoln said.
My chief object in this struggle is to save the Union. It is not either to save or destroy slavery. If I could save the Union without freeing any slave, I would do it. And if I could save it by freeing all the slaves, I would do it. And if I could save it by freeing some and leaving others alone, I would also do that. What I do about slavery and the colored race, I do because I believe it helps to save the Union. This is how I see my official duty. It does not change my wish as a person that all men everywhere could be free.
President Lincoln failed to keep the question of slavery out of the Civil War. As the war went on, month after long month, people in the North began to see it as more than a struggle for national unity. They began to see it as a struggle for human freedom. Abolitionists were active. In speeches and writings, they said over and over again that slavery was evil. As public opinion began to change, anti-slavery members of Congress gained more power. By the summer of 1862, they had enough support to pass laws ending slavery in Washington, D.C., and United States territories. They also pushed through Congress a bill that would do much to end slavery in the states.
The bill was called the Confiscation Act. It gave the federal government the power to confiscate or seize the property of all persons who supported the Southern Rebellion. Slaves were considered property. So any slaves seized under the act would become free immediately. Slaves who escaped from rebel slave owners also would be free. The bill would not affect slaves owned by persons who supported the Union. President Lincoln did not like the Confiscation Act. He thought it interfered with his wartime powers as commander-in-chief.
However, Lincoln was under great pressure from abolitionists, so he signed the new law. But he did not plan to enforce it. He still hoped for a plan that would free the slaves slowly, over time. He proposed such a plan, but only for the border states between North and South. Under his plan, the federal government would buy slaves in the border states and free them. Lawmakers from the border states rejected Lincoln's plan, and that is when he decided to issue the Emancipation Proclamation.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.